চব্বিশে জানুয়ারি বাদ আসর, মান্নানিয়া মাদ্রাসা, হবিগঞ্জ। গুরুত্বপূর্ণ ইসলাহি বায়ান পেশ করবেন শাইখুল হাদিস আর বিল্লাহ, তর্জুমান আকাবির হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বরকাতুহু।
উচ্চারণ করে দেখা তুই খেয়াল করে উচ্চারণ করেন না কেন নামাজের মধ্যে এই মসজিদের মধ্যে হবে নাকি
আমাকে যদি আমিরুল মুমিনীনের জিম্মাদারি পালন করতে না হইতো তো আজান এত বড় ফজিলতের আমল, আমি কোন মসজিদে মুয়াজ্জিন হয়ে আজান দিতাম। এখন বলো বিষয় মক্তবের হুজুর হয়ে গেলে আজান দিতে শরম লাগে, এই শরম লাগা এটা কিবির, অহংকার। মাদ্রাসার উস্তাদ হয়ে গেলে, মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হয়ে গেলে আজান দিতে লজ্জা লাগে, কিসের লজ্জা এটা? এই লজ্জা অহংকার, এ তো শয়তান কান্দে উঠে তো লজ্জা লাগে, এ কোনো কঠোর। আমার শেখ রহমতুল্লাহ আলে লালবাগ লালবাগ শাহী মসজিদে লালবাগ মাদ্রাসার এখানে হজরত ছিলেন সামনাসামনি একটু দূরে বসা, তিনি তো এশিয়ার সারা বিশ্বের বিখ্যাত পীর, খালি এশিয়ার না। তা আমার দাদা পীর বললেন, হাকিম সাহেব আজান দাও, বা হাকিম সাহেব তুমি আজান দাও। তিনি উঠে দাঁড়ায় বস, আল্লাহ আকবার আল্লাহ আকবার আজান দিলে, এতে ইজ্জত বাড়ছে না কমছে? এবং গহরডাঙ্গা মাদ্রাসা মাওলানা শামসুল ফরিদুরহমুল্লার মাদ্রাসা থেকে আমরা ঢাকার দিকে আসতেছিলাম, তো ওই যে ওদিক থেকে আসতে ফেরি তো তখন এটাও বড় ছিল, আর ইচ্ছা নগর বাড়ি বড় ছিল না, এই ফেরির এখানে দেরি হতেছিল, তো আমরা সব ওখানে অপেক্ষা করতেছি। হযরত বললেন যে ভাই, যদিও ফেরি দেরি হইতেছে তখন খেয়াল করো যে বড় মুসিবত ছোট মুসিবত দিয়ে আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছেন, এরকম যেকোনো পেরেশানি হলে এটা মনে করাচ্ছে, এটা সুন্নত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাঁত ভেঙে গেছে, তখন তিনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাযী লাম ইউযহিবি সামা ওয়াল বাসার, শুকর আল্লাহ তাআলার যে আমার শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি আল্লাহ ছিনিয়ে নেন নাই, মানে এর থেকে বড় ক্ষতি হইতে পারত, ছোটরা দিয়ে আল্লাহ বাঁচাই দিয়েছেন। পরে নসিহত শুনি এর মধ্যে হঠাৎ বললেন যে আসর রক্ত হয়ে গেছে, সবাই উজু করো। তা আমরা নদীর পারে নামলাম, কোনো ঘাট তো নাই, সব ভাঙ্গা চূড়া, কোনো বসার মতো সুরত নেই। পরে আমরা পায়জামা উঁচু উঁচু করে পরে ওই পানি আধা হাঁটু বা তার চেয়েও বেশি পানির মধ্যে তো আমরা উজু করলাম নদীতে। উজু করতেছি, উজুর মাঝামাঝি দেখলাম যে উপরে আজান হইতেছে, নদীর পাড়েই আজান হচ্ছে। তা আমি তাকায় দেখলাম যে আজান দিতেছেন স্বয়ং মাওলানা সাহেব রলস সাহেব মহতুলে। আমাদের যেটা অভ্যাস, এ ভাই তুই আজান দে, আমাদের আজান দিতে শরম লাগে, আজান এত বড় মর্যাদাপূর্ণ আমল, আমাদের আজান দিতে শরম লাগে, কোনো কথা। আওয়ামদেরকে বাধ্য করা হয়েছে, এক আজানও সহি না, একামতও সহি না, তাদেরকে মজবুর করা হয়। মুফতি সাহেব বসে থাকে সেখানে, মহাদ্দেশ সাহেব, শাইখুল হাদিস সাহেব, মুতাহিম সাহেব সেখানে বসে থাকে, এই সবটা গুণা তার গর্দানে আসবে। ওই ওলামারা, যেই ওলামারা এইরকম গলত আজান একামতের সুযোগ করে দেয়, নিজেরা খামোশ থাকে। এলিম তো শিখে আমল করার জন্য। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলেম কাকে বলে? বলেন, বললেন যে আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুনা। আলেম তাকে বলে যে নিজের এলিম মোতাবেক আমল করে, আর না হলে সে আলেমই না। আর এখানে পেশাবখানা কোথায়? এইখানে কেন গন্ধ আছে? এখন তো এলিম শিক্ষা করা হয় খালি পড়ার জন্য আর পড়ানোর জন্য, আমলের কোনো খবর নেই। গাফলতির আর কোনো সীমা নেই। মসজিদের জন্য একটা ভালো মাইক রাখবে, পয়সা খালি খাওয়ার জন্য, দিনের কাজের জন্য পয়সা থাকে না, সব ভাঙ্গা চুরা মোরা ধরা, নিজে খালি পোলাও বিরিয়ানি খাইতে থাকে। কামরাঞ্চরে ওখানে ঢাকা কামরাঞ্চরে হাফিজুর রহমানের এলাকায় গেছিলাম, এক মসজিদে সেখানে এরকম মাইক ঠিক না, পরে খুব তাদের বললাম দেখি আল্লাহর ঘর মসজিদ মাইক এরকম, পরে আরেকবার দাওয়াত দিছে কবজুর মাইক ঠিক করছে এখন, পরে গিয়ে দেখলাম যে শানদার মাইক করছে মশাই। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل سار آمنا في بلاده وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجز وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم قرآن الكريم مان رب العالمين بلند هي ایمان والرا تمرا تو اللہ کے خوب بھوئے کرتے تھاکبے اتقوا اللہ حق تقاتی খুব ভয় করবে। কি অর্থ মুফাসসিরিন লিখছেন যে আল্লাহকে ভয় করার মানে আল্লাহর হুকুমগুলো ঠিক ঠিক ভাবে সুন্দরভাবে পূর্ণাঙ্গ ভাবে পুরা করা এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা। এটা বান্দা যতটুকু তার এলম আছে ততটুকুর উপর আমল যদি করে সেটাও তার তারাক্কি এবং অগ্রগতির উসিলা হয়। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন যে যেই বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করতে থাকবে হেদায়েতের সব রাস্তা তাদের জন্য আমি খুলে দেব। তো বান্দা যখন নেক আমল করে এক নেক আমলের উসিলে আরো নেক আমলের তৌফিক আল্লাহ তাআলা দেন। হ্যাঁ, এক গুনাহ থেকে বাঁচে আরো গুনাহ থেকে বাঁচার হিম্মত তৌফিক আল্লাহ পাক দান করে। এক সুন্নত এর উপর আমল করে এক সুন্নত আরেক সুন্নতের দিকে টানতে থাকে, এক সুন্নত আরেক সুন্নতের দিকে টানতে থাকে। নেক আমলের স্বভাবই যে গেছে উমরা করতে, শুধু উমরার নিয়ত করে চলে গেছে, তো একটা নেক আমল হলো এহরাম মানছে, তো এখন গেল মক্কা শরীফ। তো উমরা কি জিনিস? যে প্রথম তো এহরাম বান্দা, উমরা নিয়ত করে এহরাম বান্দা, তার সেখানে গেল তাওয়াফ করবে, তাওয়াফের পরে দুই রাকাত পড়বে, তারপরে সাফা মারবার সাই করবে, তারপরে পুরুষ লোক হলে তো মাথা মুন্ডাবে অথবা চুল ছোট করবে, আর একটা হলো মেয়ে মানুষ হলে তো সেখানে চুল কতটুকু কাটবে, কথা বুঝেন নাই, বাস উমরা হয়ে গেল কমপ্লিট। এই লোকের ওমরা পুরা হয়ে গেছে, বাস আল্লাহ তাআলার এক বন্দেগির নিয়ত করছিল সেটা পুরা হয়ে গেছে। কিন্তু যে লোক মক্কা শরীফে যায় ওমরা নিয়ত করে, যে তওয়াফ করলো, সাই করলো, হ্যাঁ, এরপরে মাথা মুন্ডাইলো বা চুল ছোট করলো, ওমরা হয়ে গেল, এইটুকু নিয়ে এসে বসে থাকে? এইটুকু আমল যে করলো, এইটুকু আমলের বরকতে কত যে আমলের তৌফিক হয়। এই কাবা শরীফে দূরে থাকে, মসজিদুল হরামে নামাজ পড়ে, মসজিদুল হরামের এক রাকাত এক লক্ষ রাকাতের চেয়েও দামি। তো যে কয়েক তো নামাজ মসজিদুল হরামে পড়ে, দশ অক্ত পড়লে তো কতগুলি, কতগুলি ফজিলত, কত ফজিলত, কত মর্তবা নসিব হলো। যদি ফজরের চার রাকাত পড়ল তো চার লক্ষ রাকাতের কমপক্ষে সব, কমপক্ষে চার লক্ষ রাকাতের। তা সে এখানে আবার ব্যাখ্যা আছে, এক রাকাত ফরজ এক লক্ষ রাকাত ফরজের সমান, হ্যাঁ না, আর এক রাকাত সুন্নত এক লক্ষ সুন্নতের সমান, বরং তার চেয়েও বেশি ফজিলত এবং মর্তবা। আবার ওখানে বসে বসে কাবা শরীফ দেখে, মুহূর্তে মুহূর্তে তার মর্তবা বাড়তে থাকে। যে হাদিস শরীফে আছে, যখন বান্দা কাবার দিকে তাকায় তো তার গুনাহ ঝরতে থাকে, গাছের ঝড়ের সঙ্গে গাছের পাতা শুকনা পাতা যেরকম ঝরতে থাকে, কাবার দিকে নজর করলে এইভাবে তার গুনাহ ঝরতে থাকে। আর এত বড় ফজিলত কাবা শরীফ দেখা, শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো কাবা দেখে আবার তওয়াফ একটা করার পরেই তো তার উমরা পুরা হয়ে গেছে, এখন ফজর পড়তে গেছে, চলো একটু তওয়াফ করি। আবার একটু আরাম করে বিকালে গেছে আসর পড়তে, মাগরিব দেরি আছে, চল আরেকটা তওয়াফ করি, নফল তওয়াফ। মাগরিব পড়ছে, চল আরেকটা তওয়াফ করি, এসা পড়ছে, বাসায় ফিরে যাবে যেখানে থাকে বাসায়, না একটা তওয়াফ করি। কেউ আছে যে এক এক দিনে তিন চার পাঁচটা তওয়াফ করে নফল তওয়াফ, কেউ আছে আট দশটা তওয়াফও করে। তওয়াফ করতে সময় লাগে, কষ্ট হয়, কিন্তু কষ্টের কথা মনে থাকে না। এতটা যারা তওয়াফ করে আল্লাহর ঘরের, সে তওয়াফের এত মজা, এত মহব্বত, এত নেশা তওয়াফের মধ্যে। তো এক নেকি যখন করে বান্দা আরও নেকির তৌফিক হয়, এক সুন্নতের আমল করে আরও সুন্নতের তৌফিক হয়, এক গুনাহ থেকে বাঁচে আরও গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়। আর দেখো, এক লোক জীবনও কোনো সময় বিড়ি খায়নি, সিগারেট খায়নি, হ্যাঁ না, মদ খায়নি, এইভাবে পুরো জিন্দগি কাটাইছে, কখনো খায়নি, ইদানিং তার বন্ধুত্ব হয়ে গেছে বিড়িওয়ালাদের সঙ্গে, তাদের সঙ্গে বসে বসে কথা কয়। এসার পরে এক জায়গায় বসে বসে রাত্রিবেলা দোকানপাট বন্ধ হলো, এখন আলাপ করে, কথা বলে, আর ওই সঙ্গী সাথীরা সকলেই বিড়ি খায়, পাঁচ সাত দশজন যা আছে সব বিড়িওয়ালা সিগারেটওয়ালা, এই একজন তো আছে এর মধ্যে যে বিড়ি খায় না। পরেও একদিন দুই দিন দশ দিন এক মাস পরে বন্ধুরা বলে যে দে একটা টান, কেমন, আমার তো অভ্যাস নাই, কেমন জানি লাগে, খায় দেখ না। তো সিগারেট একটা নিয়ে এক টান দিছে, হ ভালো লাগে এই, পরে আবার পরের দিন এক টান, ওই ওদের সঙ্গে বসে ওদের বিড়ি ধোঁয়া সিগারেটের ধোঁয়া এগুলি শুঁকতে থাকে। এক দুই মাস তিন মাস গেলে এখন সেও এক এক প্যাকেট বিড়ি বা সিগারেট তার পকেটে, কিছুক্ষণ পর পর একটা ধরাইতেছে খাইতেছে, কি কথা বলেন নাই। অনুরূপভাবে এক লোক হুক্কা খায়, হুক্কা বললে মজা বেশি, কারণ সিলেটের এখানে দেখছি অনেক দিনদার মানুষও দেখলাম ফাঁকে ফাঁকে বিরাট লম্বা কুর্তা গায়, মাথায় টুপি, একদম পুরা দাড়ি হুক্কা খাইতেছে, হুক্কা টানতেছে এরকম। তো সিলেট এরিয়াতে মনে হয় হুক্কার উদাহরণ দিলে লোকেরা মজা পাবে। হুক্কাওয়ালার পালায় পড়ছে, হ্যাঁ, কোনো বিপদে পড়ছে, বেআইসা কোনো মামলা মোকদ্দমা হয়ে গেছে, সেজন্য নিজের এলাকা থেকে সরে আইসা দূরে বেআই বাড়িতে উঠছে, আর সেই বেআই তো বিড়ি খায়, সিগারেট খায়, হুক্কা খায়, প্রতিদিনই হুক্কা বানায় সাজা, কলকি সাজা, আর খালি হুক্কা খাইতে থাকে এই। তো এক মাস দেড় মাস থাকছে বেআইয়ের সঙ্গে, ওই বেআই বলে যে একটু এক টান দেন বেআই, অনেক মজা এই, সাজায় মজায় পরে দেয়, একটা টান দিয়ে দেন আপনি, পরে আমি খাই। এই এক দুই মাস তিন মাস ওই হুক্কাওয়ালা বেআইয়ের সঙ্গে থাকতে থাকতে পরে এখন হুক্কা টান আরম্ভ করে দিচ্ছে, শুনতেছেন বন্ধুরা? প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মারউ আলা দীন খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, যেরকম মানুষকে তুমি অন্তরঙ্গ বন্ধু বানাবা তার আখলাক চরিত্র ব্যবহার আচার আচরণের রং তোমার মধ্যে পয়দা হবেই। হ্যাঁ, এজন্য ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমাদের প্রত্যেকের এটা গভীরভাবে লক্ষ্য করা উচিত, আমি কার সঙ্গে উঠি বসি, কাকে ভালোবাসি, কাকে আমার সঙ্গী বানাই, কাকে আমার অন্তরঙ্গ জন বানাই, তো সেটা দেখা উচিত। যার সঙ্গে উঠবে বসবে তো তার আখলাক, তার চরিত্র, তার জিন্দগি, তার রং তার মধ্যে আসতে থাকবে। আর রঙ্গে তাকওয়া, রঙ্গে তওয়াত, রঙ্গে দীন, তাওবাত বাকি বুয়াত বরা আবেদি, আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর বন্দিগি যাদের জিন্দগি, ওই আরিফিন আবেদিনের রং হলো হর হালে আল্লাহর খুশির ফিকির করা, হর হালে আল্লাহ পাকের সন্তুষ্টির আমলের মধ্যে থাকা, এর বাইরে তারা থাকা সহ্য করতে পারেন না। মাওলানা জালালউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যে মাছ যেরকম দরিয়ার মধ্যে ডুবে থাকে, আল্লাহর ওলিরা 24 ঘন্টা আল্লাহ পাকের নূরের দরিয়ার ভিতরে ডুবে থাকেন, এবং এক বিন্দু নূরের কমি অনুভব হলে তাদের অস্থির, তারা অস্থির হয়ে যান। হ্যাঁ, অস্থির হয়ে যান, বেচাইন হয়ে যান যে আল্লাহ আমার কি হলো, কান্নাকাটি করতে থাকে, যতক্ষণ না আবার আগের মতো ইতমিনানের হালত পয়দা হয়, নূরওয়ালা হালত যতক্ষণ না পয়দা হয়। তো আমার ভাই, তো কোরআন শরীফের রব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, হর হালে আল্লাহর ভয়ের লেহাজ রাখো, আল্লাহর ভয়, আল্লাহর হুকুম, হ্যাঁ, আল্লাহর পছন্দ, আল্লাহর মর্জি, সেটার উপর নজর রাখো, সেটা হলো সেওয়াতুল্লাহ। আল্লাহ পাকের পছন্দের রং হলো আল্লাহর দীন, আল্লাহ পাকের পছন্দের রং হলো প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দগি, তার জীবন আদর্শ, তার সুন্না, তার সুন্না এবং শরীয়ত, এটার উপরে তোমরা চলো। অকুনু মা সাদিকিন, এবং যারা সুন্নত শরীয়তের মোতাবেক সহি কামেল জিন্দগিওয়ালা, ওই রকম বন্দাদের সঙ্গে উঠো বসো, তাদের সঙ্গে থাকো, তাদের থেকে দিন নাও। কোরআন শরীফের রব্বুল আলামিন দিন নিতে বলেন যারা কামেল দিনওয়ালা তাদের নিকট থেকে, যাদের এলম আছে, আমল আছে। যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, সহিভাবে ভয় করে, কামেল ভয় করে তো উলামায়ে দিন। এবং এক আয়াতে বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে বান্দারা জিন্দগির সর্বক্ষেত্রে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থাকে, আমি আল্লাহর হয়ে থাকে, তোমরা তাদের অনুসরণ করবা। হ্যাঁ না, তো সেই উলামায়ে দিনের অনুসরণের জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, এবং উলামাদের মর্যাদা বয়ান করছেন যে যে সাধারণ মুমিনরা তারাও বড় মর্তবাওয়ালা, কিন্তু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা এলেমওয়ালা আলেমদের, তাদের মর্তবা তো অনেক অনেক অনেক। আল্লাহ পাক এইভাবে বয়ান করতেছেন যাতে উম্মত, যাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, যাতে আল্লাহর বান্দারা, হ্যাঁ, সে উলামায়ে দ্বীনকে মানেন, উলামায়ে দ্বীনের অনুসরণ করেন। আর উলামাদের মধ্যে দেখতে হবে যে পূর্বসূরি পুরানা যে বুজুর্গান দিন ছিলেন আইম্মায়ে দিন, হ্যাঁ, ওলামায়ে দিন, তাদের কথা এবং ব্যাখ্যার সঙ্গে যে ওলামাদের কথা এবং ব্যাখ্যা এবং জিন্দগি মিলে, তারাই সহি ওলামা। আল বারাকা মা আকাবিরিকুম, আকাবের দিনের রাস্তার উপরে চলতে হবে, তার বাইরে সহি রাস্তা নেই, সেটা গুমরাহির রাস্তা, যেটা আকাবের দিনের রাস্তার সঙ্গে মিলে না। হ্যাঁ, তো যাই হোক, তো এক তো নিজের আমলকে সুন্দর করার চেষ্টা করি, যে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলি, গুনাহ থেকে বাঁচি, এবং ফরজ, ওয়াজিব, সুন্নত মুয়াক্কাদার আমলের ইহতেমাম করি, এবং সুন্নতগুলো কি কি সেগুলো শিখি এবং সেটার উপরে আমল করি। এখন দেখা যায় যেখান থেকে সুন্নত জিন্দা হবে সেখানেই সুন্নত মুর্দা। যেমন এক মাসলা, সারা দেশে যেখানেই যাবেন আপনি দেখবেন যে অধিকাংশ জায়গাতে এই সুন্নতের উল্টা আমল। সেটা কি? যে ফতোয়া শামিতে লিখছেন ইবনে আবদিন শামি রহমতুল্লাহ আলাইহি, এলা ও সুনানের মধ্যে আল্লামা জাফর উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে মসজিদের মেহরাব বানাবে মসজিদের মধ্যখানে, মিডল পয়েন্ট, দুদিকে থেকে একদম মেহরাব এর জায়গাটা যেন সমান সমান হয়, একদিকে কম একদিকে বেশি, মসজিদের এক সাইডে কম হয় এক সাইডে বেশি হয়, এরকম ভাবে মেহরাব বানাবে না, মেহরাব বানাবে একদম কেন্দ্রীয় পয়েন্টে, মিডল পয়েন্টে, এক কথা। নম্বর দুই, ইমাম দাঁড়াবেন ঠিক একদম মেহরাবের মধ্যখানে, মাঝখান বরাবর, কথা বলেন ইমাম এইভাবে দাঁড়াবেন যে মসজিদটা যদি ইমাম যেখানে দাঁড়াইছেন এ মসজিদের বাম দিকে হলো 25 হাত, ডান দিকে 25 হাত, তো এটা মিডিলে দাঁড়ানো হলো, কিন্তু ইমাম যেখানে দাঁড়াইছেন সেখানে দেখা গেল বাম দিকে 18 হাত আর ডান দিকে 22 হাত, কি কথা বুঝুন, এটা কি সই হলো? তো এটা কি করলো, সে মকরু তাহরিমি কাজ করলো, মকরু তাহরিমি। এখন যেখানেই যাবেন যে অধিকাংশ জায়গাতে মসজিদে দেখবেন ইমাম সাহেব বাম দিকে দাঁড়াইতেছে, বড় দারুলুম, বড় মাদ্রাসা, বিরাট বড় জামিয়া, কিন্তু মসজিদের মধ্যে দেখা যায় ইমাম সাহেব বায়ে দাঁড়ায়। এই সুন্নতের এলেমই নেই, এটার আলোচনাই নেই। আমরা দাওরা পড়ি আর লোকেরা মৌলানা সাহেব বলে, তো আমরা অনেকেই মনে করি যে আমি সব শিখে ফেলছি, না, আমাদের বুজুর্গানের দিন বলতেন যে দাওরা হাদিস পর্যন্ত পড়ার পরে যে কোরআন সুন্নার উলুম, কোরআন সুন্নার কি শিক্ষা, এটাকে সঠিকভাবে জানার একটা যোগ্যতা তোমার অর্জন হলো, এখন সেই যোগ্যতাকে কাজে লাগাও। কিতাব আদি দেখতে থাকো, ফতোয়ার কিতাব দেখো, হাদিসের কিতাব পড়ো, তাফসিরের কিতাব পড়ো, আকাবের কিতাব দেখো, তো এইভাবে দেখতে দেখতে তো হাজার এল অর্জন হইতে থাকবে এবং সেই মোতাবেক আমলের তৌফিক হবে, অন্য আল্লাহর বান্দাদের বলার তৌফিক হবে। এখন এখানে নামাজ পড়লাম, তাও দেখলাম যে ইমাম একটু বাম দিকে দাঁড়ায়, কথা বুঝুন নাই, একদম মিডিলে দাঁড়ানো লাগবে, একদম মিডিলে। তো আমাদের ভোলাতে এক বিশাল বড় মসজিদ, মার্কাজ মসজিদ, তো ওইখানে ইমাম সাহেব দাঁড়ান একদম বায়, যা নামাজ বিছানোই থাকে বায়। তো আমি একদিন আমি একদিন দাঁড়াই ওখানে গিয়া ইমাম সাহেবের পিছনে, এখানে নামাজের সময় দাঁড়াইছি, ইমাম সাহেব আমাকে খুব মহব্বত করেন, তা আমাকে বললেন নামাজ পড়াইতে, আমি বললাম আপনি পড়াইয়া দেন, তবে এই জায়গায় না, আপনি মিম্বর যে মিম্বরের সাথে ঘেঁষা দাঁড়ান, আপনি বাম দিকে দাঁড়ায়েন না ডাইনে দাঁড়ান। কেন? আমি বলি সেটা পরে বলবো, সুন্নত তরিকা এটাই, এর বিপরীতটা খেলাফের সুন্নত, আপনি এটা করেন পরে বলবো। পরিচিত মানুষ, বয়স আমার থেকে বড়, সিনিয়র, মহব্বত করেন, উনি নামাজ পড়াইলেন। পরে আমি বললাম যে এটা তো সুন্নত তরিকা, সুন্নতে মুয়াক্কাদা, যে একদম ইমাম মধ্যখানে দাঁড়ানো লাগবে বা ডাইনে বায়ে ঘেঁষা দাঁড়াইলে মাকরু তাহরিমি হবে। উনি বললেন আচ্ছা তাই নাকি, আমি বললাম হ্যাঁ, আপনি দেখেন ফতোয়া স্বামী, তো ওনার ঘরে ছিল ওই কিতাব, উনি দেখছেন, দেখে পরের রক্ত নামাজও আমি সেখানেই পড়ছি। তো ইমাম সাহেব আয়সা আমাকে বললেন, আমি মশলা দেখে আসছি, মশলা তো সহি, কিন্তু আমাদের প্রায় মসজিদেই তো এই উল্টা কাজ হচ্ছে। একবার চাঁদপুরে মাহফিলের মধ্যে, সাধারণ মাহফিলের মধ্যে আমি এই মশলাটা আলোচনা করলাম, এবং অনেকে মিম্বর বানায় এত বড় করে, যে মিম্বরটা এত বড় যে ওই মেহরাবের মিডল পয়েন্ট কেউ ছাড়াই চলে যায়, যার কারণে ইমাম বাম দিকে দাঁড়াইতে বাধ্য হয়। তো আমি বললাম যে এই মিম্বরগুলো ভেঙ্গা, হ্যাঁ, ঠিক সুন্নত মোতাবেক দাঁড়ানোর ব্যবস্থা করে, এটা ওয়াজিব, কারণ নিত্যদিন যদি এই সুন্নতে মুয়াক্কাদা ছুটে এটা গুনাহে কবিরা হবে, তো গুনাহে কবিরা থেকে বাঁচা ওয়াজিব। অতএব যে মিম্বর বড় হওয়ার কারণে এই সুন্নতে মুয়াক্কাদার উপর আমল করা যায় না, সেই মিম্বরকে ভাঙা ওয়াজিব। তো এটা যখন বললাম তো মানুষ হতবাক, যে আল্লাহ কি বলতেছে। পরে এটা আজকের কথা না, অন্তত 20 বছর আগে হবে, 18-20 বছর আগে হবে। হ্যাঁ, পরে এক সময় ওই আবার ওই চাঁদপুরে আমার যাওয়া হয়েছে বারবার, তো ওখানের ওলামায়ে কেরাম আমাকে বললেন যে আপনি যে মশলা বলে গেছেন, কত মসজিদের মিম্বর এই পর্যন্ত ভাঙ্গা হয়েছে এরপর থেকে, কত মসজিদের মিম্বর যে ভাঙছে। এবার গেলাম হাতিয়া, নোয়াখালী হাতিয়া, সেখানেও দেখলাম মিম্বর বানিয়েছে এত বড় যে মেহরাবের অর্ধেকেরও অর্ধেকও ছাড়াই গেছে, অর্ধেকটার পয়েন্টও ছাড়াই গেছে। তাই আমি বললাম তো আপনাদের মিম্বর বানানো খেলাফে সুন্নত। এখানে দুইজন একসঙ্গে বৈশাব বয়ান করলো, একজনের বয়ান একজনের অনুবাদ, সুবিধা হয়। আমি বললাম বয়ান আর অনুবাদের জন্য তো সুবিধা করলেন, সুন্নত যে দাফন করে দিলেন সুন্নতি মুয়াক্কাদা, সেটা কালকে আমতো আল্লাহ পাকের কাছে জবাব দিবেন কিভাবে। মানুষ মানে কাজ করে সেই ওই কাজটার সময় তাহকিক করেছে ওর হকানি ওলামায় দ্বীনের নিকট যে ফাকুল জিল মিন আলিম, আমাদের ইমাম সাহেবের থেকে বড় আলেম নাই, আমাদের যে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব তার চেয়ে বড় আলেম নাই, আবার পাশে যে বড় আলেম আছেন তার চেয়ে বড় আলেম নাই। তো এই জন্য যে যারা বড় আলেমে দিন মসলা মাসাইল ফতোয়া এগুলো সম্পর্কে যাদের ব্যাপক জানা অথবা যাদের এ সকল কিতাবাদি ঘাইটা এগুলো উদ্ধার করা সম্ভব তাদের থেকে জানা উচিত, সেই মোতাবেক আমাদের আমল করা উচিত। কি কথা বুঝেন? অনেক মসজিদের মধ্যে দেখি যে ওই হারিকেন জ্বালায় কেরোসিন তেল দিয়ে। আরে ভাই, মসজিদের মধ্যে কেরোসিন তেল তো গন্ধ, এটা তো মসজিদের মধ্যে জ্বালানো মাকরু, কোনো ক্রমে সহি না এরকম করা, জ্বালাইতে থাকে। গ্রাম দেশে অনেক মসজিদের মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব ওই অন্ধকারে বাসা থেকে আসে, হারিকেনটা জ্বালায় নিয়ে আসে, হালকা করে জ্বালায় মসজিদের এক কোনা রেখে দেয়, যাওয়ার সময় আবার ওটা রাস্তা দেখবে কেমনে। তো হারিকেন মসজিদের মধ্যে রাখা সই কীভাবে? কেরোসিন তেলের চুলা, কেরোসিন তেলের স্টোভ, কেরোসিন তেলের হারিকেন মসজিদের মধ্যে রেখে দেয়, এটা তো মকরু হবে। তো আল্লাহর দিন মোতাবেক তো আমাদের চলতে হবে। কি কথা বুঝেন নি? অনেকে দাড়ি রাখে, আবার কাইটে টাইটে একটু সাইজ করে। সাইজ কি? ডান দিক থেকে নিজের চেহারার ডান দিক থেকে নিজের হাতের এক মুঠ, বাম দিক থেকে এক মুঠ, এর বাইরের থেকে কাটবে, থুতনির নিচে এক মুঠ, তার বাইরে থেকে কাটবে। তো এক মুঠ রাখা, দাড়ি এক মুঠ রাখা আছে, কাইটা এর থেকে ছোট করা তো গুনাহ, কিন্তু অনেকে এটা খেয়াল করে না। নখ কাটা সুন্নত, অনেকেই নখ কাটে না। ইদানিং দেখা যায় যে তালবেলেম আলেম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খতিব সাহেব দিনদার লোক হাজি সাহেব গাজী সাহেব ব্যাপকভাবে মানুষজন এখন নখ কাটতে চায় না। আরে ভাই, নখ কাটা তো আম্বিয়াদেরও সুন্নত, আম্বিয়াদের মহান আদর্শ, নবী রসুলগণ সকলে নখ কাটতেন, হ্যাঁ, মুখ ছোট রাখতেন, দাড়ি বড় করতেন। হ্যাঁ, এখন সে নখ কাটার সুন্নত এটা খতিব সাহেব নামাজ পড়া মসজিদ থেকে বাড়িয়েছেন, দেখা গেলো হাত পায়ের নখ অনেক বড় বড়। জিজ্ঞাসা করলে আসতে কানে কানে কি ব্যাপার আজকে জুমার দিন, নখ কাটা, মুখ ছোট করা, হ্যাঁ, দাড়িকে বাড়লো কমলো তো সেগুলো ঠিকঠাক করে নেওয়া সুন্নত মোতাবেক। তো জুমার দিনে এই সকল করা তো সুন্নত, বগল পরিষ্কার করা এইসব তো সুন্নত। আর নখ বড় সময় পায়নি, সময় কোথায়, কোন কাজে লাগে আমাদের? সুন্নত মোতাবেক আমল সময় পায় না তো কোন কাজের সময়? বহুতই আফসোস, বহুতই আফসোস। হ্যাঁ, এজন্য কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখলে তো তিনি ধরায় দিবেন এটা ঠিক না, এটা ভুল, হ্যাঁ, এটাকে এইভাবে করতে হবে। কথা বুঝলেন নেই? আমার দাদা পীর হযরত মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একবার ঢাকাতে আমাদেরকে পানি পান করার তরিকা শিক্ষা দিতেছেন, হাতে পানির গ্লাস, পানি ভরা, হ্যাঁ, হাতে পানির গ্লাস। তো তিনি আমাদেরকে বললেন যে সুন্নত তরিকায় পানি কেমনে পান করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই পরে তিনি গ্লাস নিলেন, তো ওই গ্লাসের পাশে মুখ দিয়া আস্তে আস্তে যেন চুষতেছেন এরকম, আস্তে 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 এক নিঃশ্বাসে যতটুকু পারছেন পান করছেন। গ্লাসটা মুখ থেকে সরায় দূরে নিলেন আর এদিকে নিঃশ্বাস ফেললেন, আবার গ্লাস মুখে আনলেন, আবার আস্তে আস্তে পানি পান করতে থাকছেন, আবার গ্লাসটাকে সরাইলেন, পা নিঃশ্বাস ফেললেন আরেক দিকে, আবার গ্লাসটাকে মুখে লাগাইলেন, এইভাবে তিনবারে যতটুকু সম্ভব ততটুকু পানি তিনি পান করলেন। তো তিনি বললেন যে যে এইভাবে পানি পান করা সুন্নত, যে একসঙ্গে গালের মধ্যে কতগুলো নিয়ে ডক 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 গিলতে থাকা যেটা সাধারণত মানুষের অভ্যাস, এটা সুন্নত তরিকা না, এরকম করা চাই না। এই সুন্নত তরিকার পানি পান করায় আমাদের কজনের জানা আছে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুন্নত তরিকার পানি পান করা, পানি নিলাম বস গিলতে থাকলাম খাইতে থাকলাম না, সুন্নত তরিকা। আমাদের জিন্দগি সব আমল হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মোতাবেক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, অনেকে আতর নেয় ডাইন হাতের তালুতে, কি ভাই এটা ডাইন হাতের তালু ক এখানে নেন কেন? মুরব্বীরা বলে, কোন মুরব্বী বলে, উম্মতের মুরব্বী তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো কোন হাদিসে আছে ডান হাতের তালুতে আতর নিতে হবে? ডান সুন্নত না, সেটাকে সুন্নত মনে করলেও গুনাহ। তো ডান হাতের তালুতে নেন কি জন্য? সুন্নত মনে করে যদি নেয় তাহলে গুনাহ হবে, আর এমনি নিলে গুনাহ নেই। তো এজন্য সুন্নত না যেটা সেটাকে সুন্নত বানাইতে নেই, যেটা সুন্নত সেটাকে বাদ দিতে নেই। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে। অনেকে আজকাল চালু করছে, কয় আল্লাহ আপনার কেমন রাখছে, আল্লাহ আপনার কেমন রাখছে, এটা মনে করো সুন্নত তরিকা, কি ঠিক না? আল্লাহ আপনার কেমন রাখছে, কথা বুঝেন না, বুঝেন না, গালে হাত দিয়ে বসে রয়েছেন কেন? বুঝতেছেন? হ্যাঁ, এটা আমাদের এখানে দেখতে হবে যে আল্লাহর নবী রসুলগণ একজন আরেকজনের খোঁজখবর নিলে কিভাবে জিজ্ঞাসা করতেন, নবী যেভাবে জিজ্ঞাসা করতেন সেটাই তো সুন্নত তরিকা। কি কথা বুঝেন না? কি মুফতি সাহেব, মুফাসসির সাহেব, আল্লাহ আপনারা কেমন রাখছেন, এটা কি সুন্নত তরিকা? কোনো খবর নেই। বুখারী শরীফে আছে, বুখারী শরীফে হাদিস আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে হযরত হাজরা এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে ছোট থাকতে ওই যে রাইখা আসছিলেন, হ্যাঁ, মরুভূমির মধ্যে, মানে তখন কাবা শরীফ অনাবাদ, ওখানে রাইখা আসছিলেন না, অনেক দিন পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন, বিয়ে করছেন, তো ওই সময় শাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন যে একটু খবর নেই, কারণ তো আল্লাহর নির্দেশে রেখে আসছেন না, তো আল্লাহর ইশারায় আবার গেছেন খোঁজ নিতে। তো গিয়া দেখেন যে হযরত ইসমাইল আলাইহিস সালাম ঘরে নেই, তার বিবি ঘরে, তো জিজ্ঞাসা করছেন কাইফা আনতুম, এই মরনা আপনার ছেলের জিজ্ঞেস করে, কাইফা আনতুম মানে কি, কাইফা আনতুম মানে কি, আল্লাহ আপনারা কেমন রাখছে, এই বলো ভাই কাইফা আনতুম মানে কি, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে তোমরা অনুসরণ করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাইফা আনতুম, তোমরা কেমন আছো, কি কথা বুঝেন নাই? তো ওই মহিলা বললেন কি যে আমরা কষ্টের মধ্যে আছি, তো তোমার স্বামী কোথায়? উনি এই উপার্জনের জন্য গেছেন, বলে উনি আসলে আমার সালাম বলল, আর বলবা কি চৌকাট পাল্টাইতে বলছেন, চৌকাট চৌকার জন্য পাল্টায়, চৌকাট পাল্টাইতে বলছেন, ইনি কে? আর ওই মহিলা চিনেন নাই, জানেন নাই, ইনি এটা বলে চলে গেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম আসলে যখন জানতে পারছেন তো বললেন যে উনি তুমি চিনো না, উনি তো আমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন, বলো যে আমাকে এই জিজ্ঞেস করছেন, আমি উত্তর দিছি, উনি বলছেন চৌকাট পাল্টা, ও চৌকাট মানে তুমি, তো তোমারে বদলাইতে বলছে, ও বিবিরে বিদায় করে দিছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, বহুদিন পরে আবার আসছেন খোঁজ নিতে, আবার হযরত ইসমাইল আলাইহিস সালাম আরেকটা বিয়ে করছেন, আগের বিবি তো নাই, আরেকটা নতুন বিয়ে করছেন। এইবার আসছেন পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ঘরে নেই, দেখা হয়নি, বললেন যে ইসমাইল কোথায়, তিনি না তোমার স্বামী কোথায়, বললেন যে তিনি তো গেছেন কিছু আমাদের জন্য আয় উপার্জন করতে, তোমরা কেমন আছো, কাইফা আনতুম, তোমরা কেমন আছো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী খলিলুল্লাহ, তিনি জিজ্ঞাসা করেন তোমরা কেমন আছো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুসরণ আমাদের কর্তব্য না? আর এই ঘটনা বয়ান করতেছেন কে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, এবং এটাকে বদলাইতে তিনি বলেন নাই, তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই তরিকার উপরই আমল করতেন, এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ইব্রাহিম খলিলুল্লাহ এটা শিক্ষা দিচ্ছেন, সহজ ভাষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তা আমাদের সেটা অনুসরণ করা উচিত কিনা? উম্মতের মস্ত বড় আলেম ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলেন, জ্বর হলো মদিনা শরীফে। হযরত আয়েশা দেখতে গেলেন, বললেন যে ইয়া আবাতি আব্বাজান কাইফা তাজিদুকা, আপনার কেমন লাগে, আপ আপনি কো কেসা পাতে হ্যায়, আপনার কেমন লাগতেছে, কি কথা বুঝেন নাই। এরপরে তখনও পর্দার হুকুম নাজিল হয় নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর হলো, হযরত আয়েশা তাকেও দেখতে গেছেন, বললেন জিয়া বেলাল কাইফা তাজিদুকা, হে বেলাল আপনি কেমন আছেন, কেমন লাগে শরীরে, কে এখানে কি আল্লাহ কেমন রাখছেন বলছেন। তাহলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেটা, সেটা আমাদের তরিকা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটা তরিকা না, হ্যাঁ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বাতলাইছেন সেটা সুন্নত তরিকা না, তো আমরা নিজের থেকে বানাই কেন, বানায় ওই সকল লোক যার কাছে এলেম নাই, আর যাদের কাছে সহি এলেম থাকে তারা এটা মানতে বাধ্য হয় যে আল্লাহ আল্লাহ রসুলের কথার মধ্যে আমাদের থাকতে হবে, যেখানে নমুনা মৌজুদ, মডেল মৌজুদ, সেটাকে বদলানো তো গুনাহ হবে, যেখানে নমুনা মৌজুদ নবী রসুলগণের পক্ষ থেকে সাহাবিদের পক্ষ থেকে, সেই নমুনাকে মানা আমাদের কর্তব্য, সেই নমুনার উল্টাটা চালু করা এটা গুনাহের কাজ, এটা সুন্নত না বেদাত তরিকা, কি কথা বুঝুন না, সুন্নতের বিপরীতটা চালু করলে সেটা সুন্নত হবে না বেদাত হবে। তো এগুলো আমরা এই যে করতে থাকি অনেকে কিভাবে হয়, ওই যে সুন্নতের সহি এলেম নাই, এই জন্যই আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে ফাসালু আহলা জিক্রি ইন কুনতুম লা তাআলামুন, আহলা জিক্রি আহলা ইলমে, তোমরা যারা দীন শরীয়ত জানো না, যে ওলামায় দীন থেকে তোমরা নিবা, তো ওলামায় দীন সহি ওলামায় দীন যাদের কাছে এলেম যথেষ্ট পরিমাণে বিপুল পরিমাণে সঠিকভাবে আছে এবং সেই মোতাবেক আমলেরও অভ্যাস থাকা চাই, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, কি কথা বুঝছেন ভাইয়েরা। সুন্নত তরিকার আমল বড় দামি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো বান্দা যদি আল্লাহর সঙ্গে সর্বোচ্চ সম্পর্ক করতে চায় তার তরিকা হলো তাকওয়া আর সুন্নতের আমল, যে ফরজ ওয়াজিব আদায় করি, গুনাহ থেকে বাঁচি, সুন্নত মোতাবেক আমল করি, আর কোনো না কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে চলি, যে আল্লাহওয়ালা সহি এলেমওয়ালা সহি আমলওয়ালা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং কবুল করেন। বড় ফেতনার জমানা, বড় বেশি পেরেশানির জমানা, দিনের নামেও মানুষ বদদিনীতে আক্রান্ত হয়ে যায়, আপনার আমাদের আপনাদের আশপাশে আছে না এরকম, দিন একদম সুন্নতের কথাই, আমরা সুন্নতওয়ালা, আমরা দিনওয়ালা, কিন্তু সহি দিন সহি সুন্নতের আমল থাকে না, এরকম হয় না অনেকের। এজন্য এই কঠিন সময়ে সহি জিনিস, সহি দিন, সহি সুন্নত তরিকা তালাশ করা চাই। আমাদের উস্তাদ, হ্যাঁ, যখন এরকম দিন পাওয়া যায়, সহি দিন সহি সুন্নতের সন্ধান পাওয়া যায়, শুকর করা চাই, ওই লোকটাকে দোয়া দেওয়া চাই। আমাদের উস্তাদ এবং বিশ্বের মহান বুজুর্গ হাফিজ জিজুর রহমতুল্লাহ আলী কামরাঙ্গীরচরের হুজুরের জামিয়া নুরিয়ার মসজিদের মধ্যে তিনি নামাজ পড়তেছিলেন, আত্তাহিয়াত পড়তেছিলেন, আঙ্গুলগুলো হাঁটুর থেকে নিচের দিকে ছিল, এইভাবে, এই খেয়াল করেন, এইভাবে ছিল নিচের দিকে। তো আমার মুর্শিদ রহমতুল্লাহ আলীর এক সাথী আসছিলেন করাচি থেকে, তো তিনি খেয়াল করছেন হুজুরে যত নামাজই পড়েন আত্তাহিয়াতে আঙ্গুল নিচে চলে যায়, আঙ্গুল নিচে রাখা সুন্নত না, আঙ্গুল সোজা রাখা, কেবলামুখী রাখা সুন্নত, হাঁটুর উপরে এইভাবে রাখা যে আত্তাহিয়াতের সময় আঙ্গুল কেবলামুখী থাকে, বাকায়া ঝুঁকা নিচের দিকে না থাকে। ওই মানুষটা বারবার এরকম দেখার পরে হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই সালাম ফিরাইলেন, তো কাছে গিয়ে বললেন, হযরত জি একটা মাসলা জিজ্ঞেস করব, আলেমদের ভুল ধরা মুশকিল, এজন্য আদবের সাথে একটা সুরত বানাইছেন, একটা মাসলা জিজ্ঞেস করতেন, বলে হ্যাঁ কি, বলে হযরত আত্তাহিয়াতের মধ্যে আঙ্গুল কি এমনি এইভাবে নিচের দিকে ঝুঁকায় দেবো নাকি আঙ্গুল সোজা রাখবো, সুন্নত কোনটা, বলে সুন্নত সোজা রাখা, ঝুঁকাবেন না, ঝুঁকাবেন না, সুন্নত হলো সোজা রাখা। নেই পরে উনি আসতে পিছনে সরে বসে গেছেন, ওই ভদ্রলোক যিনি করাচি থেকে আসছেন, হাফিজ হুজুর আবার দুই রাকাতের নিয়ত বাঁধছেন, যেই আত্তাহিয়াতে গেছেন আবার আঙ্গুল নিচের দিকে, হাঁটুর থেকে নিচের দিকে ঝুঁকে গেছে। এইবার সালামের পরে এই বুজুর্গ মানুষ তিনি কাছে গেলেন, গিয়া তখন বললেন, হযরত জি আমি লক্ষ্য করলাম আপনার সব বাড়ি আত্তাহিয়াতের সময়
আঙ্গুলের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো নিচের দিকে, হাঁটুর নিচের দিকে ঝুঁকে থাকে, এ হযরতের খেয়াল থাকে না। জানা তো আছে কিন্তু এই খেয়াল ছুটে যায়, এই সময় বেখেয়ালিতে এটা হয়ে যায়। এই হুজুর বললেন ইন্না লিল্লাহ, বলেন কি? পর হুজুর যাও নিজে করে ইচ্ছা করে আত্মহাতের ঢং বানাইছেন, ওইভাবে পড়ছেন, বসিয়া হাত রাখতে গিয়ে দেখেন ঠিকই আঙ্গুলগুলো নিচের দিকে চলে যায়। তখন হুজুর বললেন ইন্না লিল্লাহ এবং বললেন জাযাকাল্লাহ কি চশমাম বাজি কর দি মোরা বা জানে জাহাম রাজি কর দি, আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুক, আমার আল্লাহকে খুশি করার রাস্তায় আপনি দেখাই দিচ্ছেন, আপনার আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক, পুরস্কার দান করুক, আমার আল্লাহকে আমার প্রিয়জনকে রাজি করার খুশি করার রাস্তায় আপনি আমাকে এমনভাবে সাহায্য করছেন। এজন্য সহি তরিকা কেউ বাতলাইয়া দিলে দেখাইয়া দিলে শুকর গুজারি করা চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক যেন কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا وجعلنا اللهم كل خير لكل مسلم ومسلم আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদেরকে আপনার মহব্বত দান করেন, কামিল হেদায়ত নসিব করেন, কামিল নূর দান করেন, জান্নাতের পথ চলো আমাদের জন্য সহজ করে দেন, গুনাহ থেকে বাঁচা আসান বানায় দেন, আপনার মহব্বতের নেশা আমাদেরকে দান করেন, সুন্নাহ শরীয়তের ইত্তেবার নেশা আমাদেরকে নসিব ফরমান, আউলিয়া বুজুর্গানের মহব্বত দান করেন, উলামা মশায়েখের মহব্বত দান করেন, উলামায়ে দ্বীনকে অনুসরণ করার তৌফিক আমাদের দান করেন, কুফর থেকে শিরক থেকে বেদাত থেকে গুমরাহি থেকে গোমরা লোকদের থেকে আমাদেরকে সমস্ত মুসলমানকে হেফাজত করেন, এই মসজিদকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্তর জন্য কবুল করেন, এবং এর যা কিছু এখন পর্যন্ত কাজ রয়ে গেছে আল্লাহ আপনি মুকাম্মল ফরমায়া দেন, পাশে যে মাদ্রাসা মাদ্রাসাকে আপনি কবুল ফরমান, হর তোরা খায়র বরাকাত আপনি নসিব ফরমান, আল্লাহ সুন্নতের নূর দ্বারা আমাদের জীবনটাকে পূর্ণ আলোকিত করে দেন, তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আপনি কবুল ফরমান। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবী।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرانتو تھے کے نیومیتو نیز نیز موبائلیر ہواٹس اپے پاور جننو جگازوک کرو نئی نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیب بیان شنار لنک mixlr.com/khanka-bd سپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হলো আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।